السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمد عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আমরা আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় পর্বে আলোচনার মাহফিলে আমরা বসার সুযোগ লাভ করেছি। তৌফিক আল্লাহ পাক ইনায়াত করেছেন, এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। দেখুন, ব্যক্তি যত বড় হয় তার কথার ওজনও তত বেশি হয়। ব্যক্তিগত যত বড় হন তার বাণীর মূল্যায়নও তত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো আমরা আলোচনা করছি কার? দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াসালামের আলোচনা করতেও যেমন আমাদের আদবের প্রয়োজন আছে, তেমনি শুনতেও আমাদের আদবের আদবকে রক্ষা করে শোনা লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের জীবনের চেয়ে আর উত্তম জীবনী দুনিয়ার কার হতে পারে? শিক্ষণীয় দিক আর কার জীবনে থাকতে পারে? তার জীবনের চেয়ে মর্যাদাপূর্ণ জীবনী আর দুনিয়াতে কোথায় আমরা খুঁজে পাব? সুতরাং আমরা শেষ পর্যন্ত ধৈর্যের সাথে আমরা এই আলোচনা শোনার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে নবী আলাইহি সালাতু ওয়াসালাম দুধমাতা হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। বিশাল আকাশের নিচে মরুভূমির পাহাড়ি অঞ্চলে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম লালিত পালিত হচ্ছিলেন। বিশুদ্ধ আবহাওয়া, বিশুদ্ধ ওয়েদারে তিনি বড় হচ্ছিলেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালামের দেহের গঠন প্রণালীও খুব তাড়াতাড়ি বেড়ে গিয়েছিল। দুই বছরে তাকে বুঝতেই পারা যায় নাই যে তার বয়স মাত্র দুই বছর হয়েছে, সুঠাম ও দেহের অধিকারী হয়েছিলেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মা আমিনার কন্ট্রাক্ট ছিল দুই বছরের। দুই বছর কন্ট্রাক্ট শেষে তিনি একবার ফিরিয়ে দিয়ে আসছিলেন, কিন্তু ফিরিয়ে দেওয়ার পরেও তার মন মানতে ছিল না যে এই বরকতময় শিশুকে আরও যদি কিছুদিন আমার ঘরে রেখে দিতে পারতাম তাহলে আমার ঘরটিও বরকতময় হতো। এই জন্য হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার কাছে কাকুতি মিনতি সহকারে আহ্বান করলেন যে মক্কাতুল মুকাররমাতে সেই বছর আবার প্লেগ রোগ দেখা দিয়েছিল। এখন যেমন সারা দুনিয়াতে করোনা, মক্কাতুল মুকাররমাতে সেই সময় প্লেগ রোগ দেখা দিয়েছিল। যে এক তো হলো প্লেগ রোগ মক্কাতুল মুকাররমাতে দেখা দিয়েছে, আর মক্কাতুল মুকাররমার এই শুষ্ক আবহাওয়াতে এই বাচ্চাকে না রেখে আরো কিছুদিনের জন্য আপনি তায়েফের ঠান্ডা আবহাওয়াতে বিশাল আকাশের নিচে এবং সুন্দর ওয়েদারের মাঝে তাকে আরো কিছুদিন যদি আপনি রেখে দেন তাহলে তার দেহের গঠন প্রণালী আরো সুঠাম হবে।
এবং হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্তরিকতার মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি তিনি পরিলক্ষিত করতে পারেননি। মা আমিনা যেমন তার কলিজার টুকরা সন্তানকে যেরূপ ভালোবাসতেন, হালিমাতু সাদিয়া দুধ মাথা হিসাবে তার চেয়ে কম ভালোবাসতেন না। এই জন্য তার উপর কনফিডেন্স আছে পূর্ণ, তার উপর পূর্ণ আস্থা আছে মা আমিনার, এই জন্য মা আমিনাও রাজি হয়ে গেলেন। এই নিয়ে যাওয়ার পরবর্তী সময়ে গিয়ে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বক্ষ বিদারণের ঘটনা ঘটে গেল। তখন তিনি শঙ্কিত হয়ে গেলেন যে তারা ভেবেছেন এটা কোনো জিন এসে এই বাচ্চাকে বাচ্চার উপর আসর করেছে, ভর করেছে। তখন তারা স্বামী স্ত্রীর পরামর্শ করলেন যে বিরাট কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগেই যাদের সন্তান তাদের কোলে আমি ফিরিয়ে দিয়ে আসি। ইচ্ছের বিরুদ্ধেই স্বামী স্ত্রী বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার পথে রওনা দিলেন। মা আমিনার কাছে গিয়ে সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান করলেন যে আপনার সন্তানকে ফিরিয়ে দিতে আসছি। মা আমিনা জিজ্ঞেস করলেন যে টাইম ওভার হয়ে যাওয়ার পরেও, চুক্তি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আপনি কত বাহানা খাড়া করে এই বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে গেলেন আর এখন আবার ফিরিয়ে দিয়ে যাচ্ছেন, এর কারণটা কি? তখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে এই বাচ্চার উপর জিনের আসর হয়েছে। আমিনা মা জননী তিনি বলেন, অসম্ভব, এই বাচ্চা কোনো স্বাভাবিক বাচ্চা নয়, এর উপর কশ্চিন কালেও জিনের আসর হতে পারে না, জিনের আবির্ভাব এর উপর হতে পারেই না। তখন তিনি পুরা ঘটনাটা খুলে বললেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে এইবার নিজের কাছে রেখে দিলেন। হুজুর মা জননীর কোলে এখন লালিত পালিত হতে লাগলেন মক্কাতুল মুকাররমাতে। আগেই আপনাদেরকে বলেছি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাদার শ্বশুরালয় হলো মদিনাতুত তাইয়্যিবাতে। তার দাদার মাতৃকুল এটি হলো মদিনাতুত তাইয়্যিবাতে। সুতরাং নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে তার হাতে, মা আমিনার হাতে এক আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিরাট গিফট আসছে, এই ধরনের সভ্য ভদ্র মাধুর্যপূর্ণ গাম্ভীর্যপূর্ণ কোনো বাচ্চা পৃথিবীর মানুষ এর আগে কোনো দিন দেখেনি। তাহলে এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে তার দাদার মাতৃকুল যেহেতু মদিনাতুত তাইয়্যিবাতে, তারা তো এই বাচ্চাকে এখনো দেখতে পায়নি, সুতরাং তাদেরকেও আমি একটু দেখিয়ে নিয়ে আসি। আর এই বাচ্চার বাবার যে কবর মদিনাতুত তাইয়্যিবাতে আছে, বাবার কবরটাও জিয়ারত করে আসি। দেখেন মক্কাতুল মুকাররমাত থেকে মদিনাতুত তাইয়্যিবার দূরত্ব আপনাদের জানা আছে, 460 কিলোমিটারের ঊর্ধ্বে হল মক্কাতুল মুকাররমাত থেকে মদিনাতুত তাইয়্যিবা। তৎকালীন যুগে আজকের মতো এরকম হাইওয়ে ছিল না। আজকে যে হাইওয়ে হয়েছে এটা হলো অখ্যাত রাস্তা ছিল, তরিকাতুল হিজরা, হিজরতের রাস্তা এইটা ছিল। পাহাড়ের দুর্গম এরিয়া ভেদ করে করে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম অচেনা পথ ধরে হিজরত করেছিলেন। আর তৎকালীন যুগে যে রাস্তাটা ছিল, 80 দশক পর্যন্ত এ রাস্তাটাই ছিল, বদরের উপর দিয়ে মদিনাতুত তাইয়্যিবাতে যেতে হতো মক্কাতুল মুকাররমা থেকে। এটি তৎকালীন যুগের একমাত্র ভরসাস্থল রাস্তা ছিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মা জননী কি কঠিন সিদ্ধান্ত নিলেন, একজন মহিলা হয়ে শুধুমাত্র উম্মে আইমান একজন দাসীকে সাথে নিয়ে নিজের কলিজার টুকরা সন্তান বালক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে এই 460 কিলোমিটার রাস্তা তিনি একাকী রওনা দিয়ে দিলেন। কি দুঃসাহসিক অভিযান! মাথার উপর বিশাল আকাশ, দুর্গম মরুভূমি, চারিদিকে পাহাড়ের পাদদেশ, জনমানবহীন লোকালয় থেকে বহুদূর দুর্গম এরিয়া, রাত নাই দিন নাই, অক্লান্ত অবস্থায় এই দুর্গম পথ পাড়ি দিয়ে মদিনাতুত তাইয়েবাতে তিনি পৌঁছে গেলেন। এক মাস পর্যন্ত নবী আলাইহিসসালাম মদিনাতুত তাইয়েবাতে অবস্থান করেছিলেন। দাদার মাতৃকুল, নিজের মাতৃকুল না, দাদার মাতৃকুল হল মদিনাতুত তাইয়েবাতে। আর আরবদের হলো বংশানু ধারাটা, এটা হলো কঠিন বন্ধনে আবদ্ধ ছিল তারা। সেখানে গিয়ে নবী আলাইহিসসালাম অন্যান্য বাচ্চাদের সঙ্গেও খেলা করতেন। নবী আলাইহিসসালাম মদিনাতুত তাইয়েবার উত্তর দিকে কিছু জঙ্গলের এরিয়া আছে, সেই জঙ্গলের এরিয়ায় নবী আলাইহিসসালাম শিশুকালে তিনি বড়ইও খেয়েছেন, খেজুর খেয়েছেন, যেটা আমরাও শিশুবেলাতে করেছি। এবং নবী আলাইহিসসালাম তিনি মদিনাতুত তাইয়েবাতে গিয়ে এই শিশুবেলাতে সাঁতারও শিখেছেন। এখন বলবেন যে মদিনাতুত তাইয়েবাতে পানি আবার কোথায়? যারা মদিনাতুত তাইয়েবাতে গিয়ে ওয়াদিয়া জিন নামক মদিনার উত্তরে 40 কিলোমিটার উত্তরে একটি জায়গা আছে, সেই ওয়াদিয়া জিনের ওখানে একটি ম্যাগনেটিক ফিল্ডের মতো আছে, যেখানে গেলে গাড়ি আপনার নিউট্রালে দিলে সেই গাড়ি অটোমেটিকভাবে ওভার 100 স্পিডে হলো উল্টা মুখে যেতে শুরু করে। এই জন্য সেখানে মানুষ এটাকে বলে থাকে ওয়াদিয়া জিন, জিনের উপত্যকায়। এই ওয়াদিয়া জিনে যেতেই হাতের বাম পাশে যাওয়ার সময় আসতে, মদিনাতে ফিরে আসার সময় হাতের ডান পাশে পড়বে হাইওয়ের পশ্চিম পাশে কয়েকটি পানির ঝিল আছে, সবুজ সতেজ খেজুরের বাগান আছে। আমার সঙ্গে যারা হজ করেছেন অনেক ভাই বোনদেরকে আমি সেখানে নিয়ে গেছি, যে তাদেরকে দেখিয়েছি যে দেখেন হাদিসে আসছে নবী আলাইহিসসালাম শিশু অবস্থায় যখন দাদার মাতৃকুলের দেখা ভ্রমণের জন্য তিনি মদিনাতুত তাইয়েবাতে এসেছিলেন, তখন তিনি সাঁতার কেটেছেন। সাঁতার কাটলেন কোথায়? এই ঝিলগুলোতে সাঁতার কেটেছেন। আপনারাও যদি তৌফিক হয় সেখানে যাবেন। ইমামে বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের কিতাবুল হিজারা আর হল তাবকাতে ইবনে সাআদ এর প্রথম খণ্ডের 80 নম্বর পেজে এই ঘটনা আছে। নবী আলাইহিসসালাম এক মাস মদিনাতুত তাইয়েবাতে অবস্থান করলেন। হুজুরের অসংখ্য অলৌকিক ঘটনা মদিনাবাসীরা অবলোকন করল। যেমন নাকি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে শাইমা একসময় দুপুর বেলায় দুধ ভাইকে সাথে নিয়ে তিনি রোদের ভিতর জঙ্গলে খেলতে চলে গেছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিসসালামের এতটাই যত্ন নিতেন যে তিনি হুজুরকে একা একাই যেতে দিতেন না। তিনি যখন হুজুরকে বাড়িতে না দেখে দুপুর বেলায় প্রখর রোদের ভিতরে বড় মেয়ে শাইমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খেলতে গেছে, খেলতে যেয়ে দেখেন তিনি খুঁজতে খুঁজতে যেয়ে পেয়ে গেছেন। যে পাওয়ার পরেই তিনি তার উপর অগ্নিশর্মা হয়ে গেছেন যে তুমি কেন এই খাকা করা দুপুরের রোদে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কষ্ট দেওয়ার জন্য নিয়ে আসছ? তখন শাইমা বলেন, মা জননী তুমি শুনে রাখো, এই বালক মুহাম্মদের উসিলায় তারও কষ্ট হয় নাই, আমারও কষ্ট হয়নি আজকে। তুমি যে রোদ দেখছো প্রখর রোদ, আমাদের একটু রোদ লাগেনি, বলতেছে যে এটা কি কেমন কথা, তোমাদের রোদ লাগে না, তাহলে কি ছাতা মুড়ি দিয়ে আসছো, তোমাদের কাছে তো ছাতাও নাই। তখন বলল, আমরা যখন ঘর থেকে বের হয়েছি তখন একখণ্ড মেঘ এসে আমাদেরকে প্রতিমধ্যে সামিয়ানা দিয়ে আমাদের এই পর্যন্ত নিয়ে আসে, আমরা রোদ অনুভব করতে পারি নাই। নবী আলাইহিসসালাম যখন মদিনাতে গেছেন তখন এই ধরনের অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। মদিনাতে তাইয়েবাতে তৎকালীন যুগে ইহুদিদের তিনটি গোষ্ঠী বাস করত, বনি কুরাইদা, বনি নদীর, বনি কাইনাকা। এই তিনটি গোত্র তারা বসবাস করত মদিনাতে। তাদের উদ্দেশ্য ছিল, তাদের ইচ্ছে ছিল আখিরুজ্জামানার পয়গম্বর বনি ইসমাইল গোত্রে তিনি আসবেন এবং তিনি হিজরত করে মদিনাত তাইয়েবাতে তিনি গমন করবেন। তখন মদিনাত তাইয়েবার নাম ছিল ইয়াসরিব অথবা তাইয়েবা। সেই জন্য পবিত্র কোরআনে আহজাবের যুদ্ধের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম ফারজিউ। মুনাফিকদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক এই আয়াত বর্ণনা করেছে, হে ইয়াসরিবের প্রতিনিধিরা, বাসিন্দারা, লা মুকামা লাকুম, এই খন্দকের পরিখার যুদ্ধে তোমরা এখানে অবস্থান করতে পারবে না কুরাইশদের বিরুদ্ধে। ফারজিউ, এর চেয়ে ভালো জীবন নিয়ে যুদ্ধের ময়দান ছেড়ে তোমরা ফিরে যাও মদিনাতে, এটাই তোমাদের জন্য, জানমালের জন্য হেফাজতের উত্তম মাধ্যম হবে। তো মদিনাত তাইয়েবাতে এই তিনটি ইহুদি গোত্র বাস করত, তারা যুগ যুগ ধরে অপেক্ষা করছে যে আখিরুজ্জামানার পয়গম্বর হিজরত করে মদিনাতে আসবেন এবং এই পয়গম্বর তাদের গোত্রেই আসবে। কিন্তু আনফরচুনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পয়গম্বরকে বনি ইসরাইলের না পাঠিয়ে বনি ইসমাইলের ইসমাইলি গোত্রে তিনি পাঠালেন। এটাই হলো তাদের জন্য অমান্য করার কারণ। তারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে জন্মের আগে থেকেই চেনে। গতকালকে আপনি আপনাদেরকে বলেছি হুজুরের জন্ম হয়ে গেছে মক্কাতুল মুকাররমাতে। এক ইহুদি পণ্ডিত, ধর্মীয় লিডার, তিনি সমস্ত ইহুদিদেরকে চিল্লিয়ে জমা করল। জমা করার পরে তখন বলল, যখন জমা হয়ে গেছে তোমাদের দুর্ভাগ্য, যেই নবীর অপেক্ষায় তোমরা শতাব্দীর পর শতাব্দী মদিনাতে বসত বাড়ি স্থাপন করে অপেক্ষা করছ, সেই নবীর আজ রাতে জন্ম হয়ে গেছে, আর তোমাদের দুর্ভাগ্য সেই নবীর জন্মটা তোমাদের বনি ইসরাইল গোত্রে না হয়ে বনি ইসমাইল গোত্রে হয়ে গেছে। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানে অবস্থান করছেন সেখানে ইহুদিদের আলাগোনা বেড়ে গেল এবং ইহুদিরা খুব ধীর দৃষ্টিতে, তীক্ষ্ণ দৃষ্টিতে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর দৃষ্টি রাখতে লাগলো, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। যেই দেখে মাথা থেকে পা পর্যন্ত দেখে। দেখেন আমাদের দেশে, গ্রাম দেশে এখনো পর্যন্ত এমন আছে, ছাগল ধরা আছে না, বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে তারা তাদেরকে বিভিন্ন জায়গায় হলো বিক্রি করে দেয়, এদেরকে ছাগল ধরা বলে। অপরিচিত মানুষ এসে যদি কোনো গ্রাম্য অঞ্চলে একটা সুন্দর বাচ্চাকে দেখে যদি সেই বাচ্চার দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, তখন গ্রামের মানুষ তাকে একটা হলো গণপিটুনি দেয় যে এটা হলো ছাগল ধরা, এই বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। এবং ইহুদিদের বড় বড় আলেমরা আনাগোনা শুরু করে দিল এবং তাদের কয়েকজন এ কথা বলেই ফেলল, এই শিশু হলো সেই শিশু যে ভবিষ্যতের শেষ নবী বলে বিবেচিত হবেন, নবুয়তের দায়িত্বের ঘাড়ে দেওয়া হবে এবং তিনি হিজরত করে এই মদিনাতেই চলে আসবেন। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে লালন পালন করার জন্য উম্মে আইমান সাথে গেছেন, এই যাত্রাতে তিনি ছিলেন, মা আমিনা, উম্মে আইমান এবং নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই তিনজনই, আর কেউ ছিলেন না। উম্মে আইমান এই কথাগুলো শুনে ফেলেছেন, মা আমিনাও এই কথাগুলো কয়েকবার শুনেছেন যে ইহুদিদের আনাগোনা ভালো মনে হচ্ছে না, সন্দেহজনক মনে হচ্ছে। সুতরাং এখানে আমাদের আর এই বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে থাকাটা নিরাপদ হবে না, এখান থেকে চলে যাওয়া আমাদের জন্য উচিত। সেই জন্য আরো কিছুদিন থাকার ইচ্ছে থাকলেও তিনি আর কাল বিলম্ব না করে মদিনাতুত তাইয়্যিবাত থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন। এবারে সফর সঙ্গী আর কেউ নয়, এই দুজন মহিলা আর বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতুল মুকাররমার থেকে যখন তারা আবওয়া নামক জায়গায় আসছেন, মক্কাতুল মুকাররমা এবং মদিনার মিডেলে আবওয়া নামক জায়গা, এই জনমানবহীন দুর্গম এরিয়ায় যখন এলেন, কেউ নাই সফর সঙ্গী, এই সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। এতটাই অসুস্থ হয়ে গেলেন যে তিনি আর রাস্তা চলার মতো সক্ষমতা তার থাকলো না, সক্ষমতা হারিয়ে ফেললেন। এরপরে এই রাস্তার মাঝে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই নশ্বর পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপরের যাত্রী হয়ে গেলেন। কি কঠিন অবস্থা! যেই বালক নবী কোনোদিন পিতাকে দেখেন নাই, মদিনাতু তাইয়্যিবাতে গিয়ে পিতাকে দেখা তো দূরের কথা, পিতার স্নেহ মায়া মমতা পাওয়া তো দূরের কথা, মদিনাতে গিয়ে শুধু মাটির নিচে পিতার কবরটা তিনি জিয়ারত করতে পারলেন, শুধু পিতার কবরটা দেখে আসতে পারলেন। আর আবদুল্লাহরও নসিব হল না, কার ঘরে এই ধরনের বালকের জন্ম হয়, কার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সন্তান আল্লাহ পাক পাঠান। একদিনের জন্য আবদুল্লাহ নিজের কলিজার টুকরা সন্তানটাকে কোলে নিয়ে একটু বুকে নিয়ে একটু আদর করতে পারেন নাই, জন্মের আগেই নবীর পিতা ইন্তেকাল করেছেন। আজকে এই অবস্থায় নবী আলাইহি সালাতু ওয়াসালাম একাকী 6 বৎসরের একটা বালক, সঙ্গে কেউ নাই, কোনো পুরুষ নাই, চারিদিকে উঁচু উঁচু পাহাড়, দুর্গম গিরিপথ, চোর ডাকাতের ভয়, জিন শয়তানের ভয়, রাতের ঘন ঘটা অন্ধকার, আকাশের বিশালত্ব, দুর্গম মরুভূমি, এই অবস্থায় নবী আলাইহি সালাতু ওয়াসালামের মা জননী এই নশ্বর পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেলেন। কি কঠিন অবস্থা নবী আলাইহি সালাতু ওয়াসালাম পার করলেন! সেই জন্য আল্লাহ পাক বলেন, আলম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আপনাকে কি আমি ইতিম হিসাবে পাইনি? এরপরে আপনাকে কি আমি এই পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করিনি? আপনাকে ইতিম হিসাবে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম। কারণ কি, যদি এতিম তিনি না হতেন তাহলে এতিমের ব্যথা তিনি বুঝতে পারতেন না। কি যাত না বিষে, বুঝিবে সে কিসে, কবু আসিবি সে দংশেনি যারে। সুতরাং এতিমের যে কি ব্যথা, কি বেদনা, কি দুঃখ দুর্দশা, এটা তিনি যদি এতিম না হতেন তাহলে তিনি কোনোদিন এটা অনুভব করতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্ট দিয়েই নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে বড় করেছেন, যেন তিনি নবুয়তের পরেও যেন এই এতিমদের কথা স্মরণ রাখতে পারেন, এতিমদের কষ্ট তিনি বুঝতে সক্ষম হন। যে কোনোদিন ক্ষুধার্ত থাকেননি, ক্ষুধার যে যাতনা এটা সে বুঝবে কি করে? যে কোনোদিন অর্থনৈতিক অভাব দেখে নাই, দরিদ্র মানুষ, অসহায় মানুষদের কি অবস্থা, দুরবস্থা, সেই যাতনা তারা কিভাবে বুঝতে পারবে? এই জন্য নবী আলাইহিসসালাতুয়াসসালামকে আল্লাহ পাক দরিদ্র বানিয়েছেন, এতিম বানিয়েছেন, অসহায় বানিয়েছেন। তাও এতিমটা এই অবস্থায় বানিয়েছেন, ওনার মায়ের এন্তেকাল তো মদিনাতেও হতে পারত, মদিনাতে হলে ওনার আত্মীয় স্বজন ছিল, তারা সুন্দরভাবে দাফন কাফনের ব্যবস্থা করতে পারতেন। নবী আলাইহিসসালাতুয়াসসালামের মাথায় আত্মীয় স্বজনরা এসে আদরের হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে পারতেন। আর মক্কাতুল মুকাররমায় তো দাদা বেঁচে আছেন, চাচারা বেঁচে আছেন, ফুপুরা বেঁচে আছেন, চাচাতো ভাইরা বেঁচে আছেন। মক্কাতুল মুকাররমায় যদি ইন্তেকাল হয়ে যেত, সেখানেও নবী আলাইহিসসালাতুয়াসসালামকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ ছিল। কিন্তু এমন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাকে তুলে নিলেন যেখানে একমাত্র উম্মে আইমান সান্ত্বনা দেওয়ার মতো বাকি আছেন। তাও উম্মে আইমান এই মহিলাটা কতটুকু বিপদগ্রস্ত, এখন দীর্ঘ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছেন। এরপরে সফর সঙ্গী একজন মহিলা, তারও ইন্তেকাল হয়ে গেল, মহিলা মানুষ তাকে দাফন কাফন কিভাবে করবেন, কি ব্যবস্থা করবেন, তার মাথার উপরে তো আকাশ ভেঙে পড়ার চেয়ে বড় বিপদ এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় নবী আলাইহিসসালাতুয়াসসালামকে আদর আর সহায় কে করবেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে সাহায্য করেছেন এই দুরবস্থায়। উম্মে আইমান বহু ধৈর্যের সাথে মা আমিনাকে কবর দিয়ে আবওয়াতের থেকে 460 কিলোমিটারের অর্ধেক করেন, 230 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। আমাদের মতো এরকম মার্সিডিজ গাড়ির রাস্তা না, এরকম সমতল রাস্তা না, পায়ে হেঁটে পাহাড়ের পাদদেশ দিয়ে যেতে হবে। 230 কিলোমিটার রাস্তা শুধু চোখের পানি ঝরাতে ঝরাতে, আর শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করতে করতে তিনি গেছেন। নবী আলাইহিসসালাম নবী হওয়ার পরেও মা জননীর কবরে আসছেন, আসার পরে নবী আলাইহিসসালাম নবী হওয়া সত্ত্বেও অনেক সময় নিজের নিয়ন্ত্রণকে মায়ের কবর দেখে তিনি হারিয়ে ফেলেছেন, কাঁদতে কাঁদতে জর্জরিত হয়ে গেছেন। এই অবস্থায় নবী আলাইহিসসালামকে নিয়ে উম্মে আইমান মদিনাতুত তাইয়্যিবাতে পৌঁছে গেলেন, মদিনাতুল মক্কাতুল মুকাররমাতে পৌঁছে গেলেন। মক্কাতুল মুকাররমাতে গিয়ে মা আমিনার আমানত, আব্দুল্লাহর আমানত, তার নেক্সট অভিভাবক আব্দুল মুত্তালেব, দাদা আব্দুল মুত্তালেবের হাতে তুলে দিলেন। ফ্যামিলির মাঝে বিষাদের ছায়া নেমে এলো, কন্দনের রোল পড়ে গেল নবীর এই দুরবস্থা দেখে। আব্দুল মুত্তালেব নবী আলাইহিসসালাতুয়াসসালামকে বড় আদরের সাথে তিনি তাকে লালন পালন করতে লাগলেন। নবী আলাইহিসসালাতুয়াসসালাম যখন আবওয়া, এটা হলো জুহফা থেকে 23 কিলোমিটার দূরে, হাইওয়ে থেকে হলো 23 কিলোমিটার দূরে হলো ভিতরে আবওয়া, এই জায়গাটা আসে। নবী আলাইহিসসালাতুয়াসসালাম দাদার তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। দাদা বাপের অনুপস্থিতিতে নবী আলাইহিসসালাতুয়াসসালামকে এতই আদর যত্ন করতে লাগলেন, কোনো সন্তানকে কোনো নাতিপুতিকে তিনি এত বেশি আদর যত্ন করতেন না। দেখুন, যখন কোনো সন্তান মারা যায় আর সন্তানের পিতা বেঁচে থাকে, আর এই মৃত ব্যক্তির ঘরে সন্তান থাকে, অর্থাৎ দাদা নানারা বেঁচে থাকে, তখন দাদা নানাদের এই এতিম বাচ্চাদের উপরে নিজের সন্তানের চেয়ে বেশি মায়া মহাব্বত আল্লাহ পাক সৃষ্টি করে দেন। এই দাদা নানারা এই সন্তান ছাড়া আর কোথাও যে তারা স্বস্তিতে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে এই মহাব্বত সৃষ্টি করে দেওয়া হয়। আব্দুল মুত্তালিবের অন্তরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাব্বত সৃষ্টি করে দিলেন। আব্দুল মুত্তালিব প্রত্যহ, যেহেতু মক্কাতুল মুকাররমার লিডার ছিলেন, তিনি কাবা শরীফের সামনে তার আসন বসত, আসর বসত, তার জন্য আলাদা বিছানার ব্যবস্থা থাকত, যেটাকে আমরা বলি যে গদির ব্যবস্থা থাকত। এই গদির উপরে মক্কার কোনো লিডার বসতে সাহস করত না, ওনার কোনো সন্তানরা বসতে সাহস করত না। নবী আলাইহিসসালাম মাঝে মাঝে এই গদির উপর, দাদার আসনের উপর উঠে পড়তেন। নবী আলাইহিসসালামের চাচারা হাত ধরে নামা নিয়ে আসতেন, দাদা বলতেন খবরদার আমার নাতিকে এখান থেকে নামাবা না, আমার এই নাতি তার আচার ব্যবহার তার বৈশিষ্ট্য কোনো কিছুই স্বাভাবিক নয়, আমি বেঁচে না থাকলেও বলে যাই তোমাদের আমার এই নাতির একদিন ভবিষ্যতে এক বিরাট মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সুতরাং এর চেয়ে বড় আসন সেদিন সে অধিষ্ঠিত হবে, সুতরাং আমার নাতিকে তোমরা আমার এখান থেকে নামায় না। এই অবস্থায় দেখুন নবী আলাইহিসসালাম একদিন বসে আছেন, হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু দাদার সঙ্গে বসে আছেন, সেই আসন থেকে নামা নিয়ে আসছেন। সেই জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করে ঐতিহাসিকরা, ইউরোপিয়ান ঐতিহাসিক মারগুলিয়াত দ্য লাইফ অব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে সে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় তিরস্কার করেছেন যে একটি এতিম বালককে সে কীতদাসের মতো আচরণ করে দাদার কাছ থেকে নামিয়ে নিয়ে আসছে, কথাগুলো আদৌ সত্য না। আব্দুল মুত্তালিবের সন্তানরা এই তাকে নামানোর এই জন্য চেষ্টা করেছেন যে দাদার মর্যাদাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা জুলুম করেন নাই। পরবর্তীতে নবুয়তের দাবিদার হওয়ার পরে অনেক চাচারা তার বিরোধিতা করেছেন, কিন্তু নবুয়তের যখন শিশুবেলা ছিল, শিশুবেলায় কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দাদার তত্ত্বাবধানে মাত্র 2 বৎসর দাদার আদর যত্ন পেলেন। 2 বৎসর পরে হুজুরের বয়স যখন 8 বৎসর হয়ে গেল, এই সময় 82 বৎসর বয়সে দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। এবং ইন্তেকাল হওয়ার পরে, ইন্তেকালের পূর্বেই তিনি তার আর এক দয়ালু সন্তান আবু তালেব, আবু তালেব এবং আবদুল্লাহ হুজুরের পিতা, এরা হলেন এক মায়ের পেটের সন্তান, অর্থাৎ হল আপন ভাই, বৈমাত্রের ভাই নয়, শতালু ভাই নয়, এরা হলো আপন ভাই। তাহলে স্বভাবতই আপন চাচার দয়া সৎ চাচাদের চেয়ে একটু বেশি থাকবে। আর আবু তালেব মানুষ হিসাবে যতগুলা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, সততা, সাম্য, দয়া, মায়া, মহাব্বত, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে দান করেছিলেন, সেই জন্য তার উপর বেশি আস্থা ছিল দাদার, আব্দুল মুত্তালিবের বেশি আস্থা ছিল এই সন্তানের প্রতি। তিনি ওসিয়ত করে গেলেন যে আমার ইন্তেকালের পরে আমার এই কলিজার টুকরা নাতির তত্ত্বাবধানে তোমাকে আমি নিয়োগ করে গেলাম, তুমি তার দেখভাল করবে, তুমি তার লালন পালন করবে, সুখ দুঃখ দেখবা। আবু তালেব তার পিতার পক্ষ থেকে এই দায়িত্বকে হুজুরের 40 বৎসর বয়স পর্যন্ত আদায় করেছেন, তাহলে 8 বৎসরে তিনি দায়িত্ব বুঝিয়ে নিয়েছেন। হুজুরের যখন 8 বৎসর, চল্লিশ বৎসর পর্যন্ত এই দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন। কোন সময় এই দায়িত্বে তিনি ত্রুটি করেন নাই। আবু তালেব নবী আলাইহিসসালাতুয়াসসালামকে দেখ ভাল করতে লাগলেন। এইবার আবু তালেবের তত্ত্বাবধানে যখন নবী আলাইহিসসালাতুয়াসসালাম ছিলেন, শৈশবে নবী আলাইহিসসালাতুয়াসসালামের অনেকগুলা আচরণ নবুয়তের ফুল পুষ্পিত হওয়ার কলি হিসাবে দেখা দিয়েছে। নবী আলাইহিসসালাতুয়াসসালামের মেজাজ সাধারণ শিশুদের মতো ছিল না, খেলাধুলার প্রতি কোনো ঝোঁক ছিল না। কারণ হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকা অবস্থাতেই, তার তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই শল্য চিকিৎসার মাধ্যমে শিশু সুলভ আচরণের যে ম্যাটেরিয়াল অর্গান ভিতরে থাকে সেটাই আল্লাহ পাক বের করে নিয়ে গেছেন। সেই জন্য শিশু সুলভ আচরণ তার ভিতরে ছিল না, অন্যান্য সাধারণ শিশুর থেকে তিনি টোটালি হলো ই ছিলেন, আলাদা ছিলেন। শিশু বেলাতেই তিনি এই তসবিটা পাঠ করতেন, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। নবী আলাইহিসসালাম শিশু বেলাতেই এই তসবি পাঠ করতেন। এরপরে নবী আলাইহিসসালাম যখন চাচার তত্ত্বাবধানে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়েত বর্ণিত, তখন মক্কাতুল মুকাররমাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি, দীর্ঘদিন পর্যন্ত কোনো বৃষ্টি নেই, সব গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, মরুভূমির ঘাসগুলো সব মরে গেছে, উটের দুধ শুকিয়ে এই পর্যন্ত হয়ে গেছে যে উট মাদি উটগুলো নিজেই চলতে পারে না, এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। তাদের কাছে খাজা আবু তালেব সম্ভ্রান্ত ব্যক্তি হিসাবে বিবেচিত হতো। মক্কাতুল মুকাররমার লোকজন এসে খাজা আবু তালেবের কাছে তারা আহ্বান করল, সমস্ত মক্কাবাসী আসছে যে আমাদেরকে তাড়াতাড়ি বাঁচান, আপনি কোনো একটা ব্যবস্থা করেন দোয়ার জন্য। যেহেতু তারা মুশরিক হলেও, শিরক করলেও, তারা মূলত হলো ইসমাইলি বংশের অধিকারী হওয়ার কারণে কিছুটা তাওহীদের আমল তাদের মাঝে ছিল, যেমন আমাদের মুসলমান বর্তমান যুগের মুসলমানরা অনেকে আছে যারা নাকি মাজার পূজা করে, কবর পূজা করে, শহীদ মিনার পূজা করে, তারপরে হলো বটগাছের পূজা করে। বটগাছের পূজা একটা আছে না, আরে পহেলা বৈশাখে, তাই না? আবার এখন আবার আগুনের পূজা শুরু হয়েছে আমাদের দেশে, শিখাওয়ানির্বাণ, এটা আগুনের পূজা না, আগুনের পূজা। তাহলে মুসলমানরা তৌহিদের উপর বিশ্বাসী হওয়া সত্ত্বেও এই শিরকগুলা করছে কিনা? করছে। মক্কার মুশরিকদের অবস্থা অনেকটা এরকম ছিল, যেহেতু ইসমাইলি বংশের লোক তারা, সেই জন্য তাওহীদের উপর থাকা সত্ত্বেও তাওহীদকে তারা শিরকের সঙ্গে, মূর্তি পূজার সঙ্গে মিশিয়ে ফেলেছিল। এগুলো মূর্তি পূজা, চোখে দেখা যাচ্ছে জাতি মূর্তি পূজায় জড়িয়ে যাবে। আরে ভাই, মাতৃভাষার জন্য তারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন তাদের স্ট্যাটাসকে উঁচু করে দেন, কোরআন তেলাওয়াত করেন, তাদের জন্য সাদাকা করেন, তাদের জন্য একদম স্তম্ভ বানাতে হবে, আর স্তম্ভ না থাকলে কলা গাছ দিয়ে হলেও স্তম্ভ বানাও, বাঁশ দিয়ে হলেও বানাও। আবার সেখানে যাওয়ারও আবার নিয়ম কানুন আছে, সেটা হলো কি, খালি পায়ে যাওয়া লাগবে, আবার দুপুরে গেলে চলবে না, সকালবেলায় যাওয়া লাগবে, মানে কবরের আজাব শুধু সকালবেলা হয়, দুপুরে হয় না। তাহলে আমরাই তো আজাব ডেকে এনে দিচ্ছি তাদের জন্য। তারা নিজের মাতৃভূমির জন্য, নিজের মাতৃভাষার জন্য নিজের জীবন দিয়ে গেছেন, তারা কবরে কিভাবে বেনিফিট পাবে আমাদের সেই সেই চিন্তা করা উচিত ছিল। যদি আমি দেশপ্রেমিক হয়ে থাকি, তাদের আমরা যা করছি এর দ্বারা তো তাদের কবরে আজাব আরো সৃষ্টি হবে। সেই জন্য অনেকের এই কথাগুলো ভালো লাগে না। রোগীর কি কোনো দিন ওষুধ খাইতে ভালো লাগে? জ্বর হয়েছে, মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, অনুভূতি শক্তি নষ্ট হয়ে গেছে, করোনা ভাইরাস হয়েছে, এখন মুখেও স্বাদ নাই, কাশতে কাশতে জীবন যায়, কোনো কিচ্ছু খেতে ভালো লাগে না, এরপরেও ডাক্তার ওষুধ দেয়, এই ওষুধ তো ভালো লাগবে না, তাই না? সুতরাং কুফরি শিরককে যখন আমি জড়িয়ে পড়েছি, তখন যদি আপনাকে তাওহীদের কথা বলা হয় আপনি ভালো না লাগাই স্বাভাবিক। নবীগণ যখন দাওয়াত দিয়েছেন তখনও কিছু মানুষের এগুলো ভালো লাগে নাই, এর জন্যই নবীগণ, এরপরেও নবীগণ বলা ছাড়েন নাই, আপনার ভালো লাগুক আর না লাগুক এটা আমাদের দায়িত্ব, আমরা বলেই যাব। যেটা শিরক সেটাকে শিরকই বলবো, যেটা শরীয়তে মানা যাবে সেটাকে অনুমতি আমরাও দিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দারা বৃষ্টির জন্য নামাজ পড়ার জন্য আবু খাজা আবু তালেবের কাছে এলেন যে চলো যাই বৃষ্টির নামাজ পড়ো, ইস্তিসকার নামাজ যেটাকে বলা হয়, বৃষ্টির জন্য দোয়া করো। আবু তালেব তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে, আবু তালেবের ঘরে তো মানুষ হচ্ছে, আবু তালেব জানেন যে কাকে সাথে নিয়ে গেলে বৃষ্টি পাওয়া যাবে, এই বিশ্বাস তার আছে। কিন্তু বেচারার দুর্ভাগ্য, এত কিছু করার পরেও ঈমানটা নিয়ে কবরে যেতে পারলেন না। এত বেশি সহযোগিতা তিনি হুজুরকে করেছেন যা অনেক মুসলমানও করতে পারেন নাই, কিন্তু দুর্ভাগ্য বেচারার, হুজুরকে হাত দিয়ে ধরে নিয়ে কাবা শরীফের সামনে চলে গেলেন। চলে গিয়ে নবী আলাইহিসসালাম তখন ছোট্ট বাচ্চা, তাকে বললেন যে ভাতিজা তুমি কাবা শরীফের সাথে পিঠটা লাগা দাও, দেয়ালের সাথে পিঠটা লাগা দিয়ে তুমি আকাশের দিকে ইঙ্গিত করে তুমি আল্লাহর কাছে বৃষ্টি চাও। নবী আলাইহিসসালাম এখনো বালেক পর্যন্ত হন নাই, সেই অবস্থায় নবী আলাইহিসসালাম আকাশের দিকে ইঙ্গিত করে বৃষ্টির জন্য তিনি দোয়া করলেন। দুপুরের খাঁখা রোদের ভিতর কোথাও এক টুকরা মেঘের কোনো ঝলক নাই, হঠাৎ করে সারা আকাশ মেঘে ছেয়ে গেল এবং ঝুপঝুপ করে মুষল ধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি, এখন হলো কি প্লাবন হওয়ার কাছাকাছি। আবু তালেব এই ঘটনাকে কেন্দ্র করে তিনি কবিতা গেয়েছেন, অবিয়াদ্দু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি থিমারুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। অবিয়াদ্দু তার চেহারার ঝলক, ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি মেঘের বৃষ্টি আসে, মেঘের থেকে বৃষ্টি আসে তার চেহারা মোবারকের ঝলক দেখে। থিমারুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি, আমার এই ভাতিজা এতিমদের জন্য প্রতিপালক এবং বিধবাদের জন্য তিনি হবেন আশ্রয়স্থল। এটা তো হুজুর যখন বাল্যকালে অবস্থা তখনই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একবার জুমার নামাজে খুতবা দিচ্ছিলেন, গ্রাম্য এক বেদুইন এসে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষের শিকায়ত করল। তখন আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে, ঘটনা মদিনাতে, শিকায়ত করার সাথে সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মিম্বারে দাঁড়ানো অবস্থাতেই দুই হাত আকাশের দিকে তুলে বৃষ্টির জন্য দোয়া করলেন, হাত নামাতে পারেন নাই, মুষলধারে মদিনাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আলাইহিসসালাম তখন বললেন যে আজকে যদি আমার চাচা আবু তালেব যদি বেঁচে থাকতেন তাহলে এই ঘটনা দেখে তিনি আর একটা কবিতা বানাতেন। তোমাদের মধ্যে কি কেউ আবু তালেবের সেই কবিতা মুখস্থ রেখেছ? যদি মুখস্থ থাকে তোমরা পড়ো। আবু তালেবের ছেলের নাম কি? আলী। আর এক ছেলের নাম জাফর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তে বাপের লেখা পংক্তি গোলা সন্তানেরই তো ইয়াদ থাকার কথা বেশি, তাই না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কবিতাকে আবার আবৃত্তি করে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে শুনালেন যে আমার পিতা প্রথমবার সেই বৃষ্টির জন্য আপনি যখন দোয়া করেছিলেন তখন এই এই কবিতা তিনি গেয়েছিলেন। অবিয়দ্দু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি থিমারুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন হলেন এই আধার, দয়ার আধার মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে নবুয়তের আগেই অসংখ্য অলৌকিক ঘটনা আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখিয়েছেন। আবু তালেবের ঘরে তিনি লালিত পালিত হতে লাগলেন। হুজুরের বয়স যখন ১২ বৎসর, এই ১২ বৎসর বয়সে তিনি সর্বপ্রথম বাণিজ্যিক ট্যুরে সিরিয়াতে গেলেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এই বাল্যকালেই একবার মদিনাতে ভ্রমণ করালেন। এখন যেমন দুনিয়া ভ্রমণ ইজি, তৎকালীন যুগে তো এমন ইজি ছিল না। বাল্যকালেই বাণিজ্যিক ট্রিপে তাকে সিরিয়াতে নেওয়ার ব্যবস্থা কেন করলেন এবং কেমনে হল? নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চাচা আবু তালেব সহ মক্কাতুল মুকাররমার বাণিজ্যিক কাফেলা, এদের তো নিজস্ব কোনো ফার্ম নাই, এগ্রিকালচার কোনো ল্যান্ড নেই মদিনা মক্কাতুল মুকাররমা, তাদের জীবনযাপন পুরাটাই হলো ব্যবসার উপর নির্ভরশীল। সিঙ্গাপুরের মানুষ কিসের উপর নির্ভরশীল? বিজনেসের উপর নির্ভরশীল। কর্পোরেট অফিসগুলো তারা বানা আনেছে, এশিয়ার কর্পোরেট অফিসগুলো সিঙ্গাপুরে আর হংকংয়ে। তো বহু দেশের মানুষ বাণিজ্যের উপর নির্ভরশীল হয়ে থাকে, এরাও মক্কাতুল মুকাররমার মানুষও। গরমের দিনে তারা সিরিয়ার দিকে বাণিজ্যে যেত, কারণ সিরিয়ার ওয়েদার হলো একটু ঠান্ডা। আর শীতের দিনে ইয়ামানের দিকে যাইত, ইয়ামানের ওয়েদার হলো গরম। সুতরাং সামার সিজনে ইয়ামানে গেলে তো মৌত, সেখানে চলাই যায় না। رحلات الشتاء والصيف لإيلاف قريش কুরাইশদের জন্য আমি আল্লাহ দয়া বশত তাদের চিরশত্রু আব্রাহাকে ধ্বংস করে দিয়ে আমি তাদের মর্যাদাকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করে দিলাম, যার ফলে তাদের রাস্তা নিরাপদ হয়ে গেল। রিহলাতাস শীতাই ওয়াসসাইফ, শীতকালে তারা এক বাণিজ্যিক কাফেলে নিয়ে চলে যেত ইয়ামানের দিকে, ওয়াসসাইফ, আর গরমের দিনে তারা যেত সিরিয়ার দিকে, শামদেশের দিকে। যখন তারা শুনত এরা কাফে চোর ডাকাত তাদের আক্রমণ করত, জিজ্ঞেস করত তোমাদের বাড়ি কোথায়, বলতো যে হেজাজে। কোথায় হেজাজের? কোথায়? মক্কা। ওরে বাবারে বাবা, এদেরকে টাচ করা যাবে না। আব্রাহা বাদশাহ যে অবস্থা, যে বিপদের মধ্যে পড়েছিল, আমরা আর এদেরকে টাচ করে সেই বিপদে পড়তে চাই না। বরং হলো এই ডাকাত দল তাদের মেহমানদারি করার জন্য বাড়িতে নিয়ে যেত, একদম আরাম আয়েশে খাওয়া দাওয়া দিয়ে। যতক্ষণ যতটুকু রাস্তা ভীতিকর ছিল এই ডাকাত দল তাদেরকে পাহারা দিয়ে সেটুক পার করে দিয়ে আসতো। রেহলাতা শীতা ইউ আসাইব, নবী আলাইহি সালাতু ওয়াসালামের চাচা বাণিজ্যে যাবেন, সিরিয়াতে যাবেন। সিরিয়া তৎকালীন যুগের শাম দেশের অন্তর্ভুক্ত, বসরা, কৌফা, ইরাক পুরাটাই হলো শাম দেশের অন্তর্ভুক্ত ছিল। এখন সেখানে খ্রিস্ট ধর্মের চর্চা ছিল, আর খ্রিস্ট ধর্মের ঈসা আলাইহি সালাতু ওয়াসালামের সত্য কিছু অনুসারী এখনো জীবিত ছিল। এখন চাচা যখন বাণিজ্যে যাবেন, নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন চাচা আমিও যাব। আবু তালেব রসুলের কোনো দাবিকে প্রত্যাখ্যান করতে পারতেন না, যে ভাতিজা যেতে চেয়েছে, ভাতিজার বাপও নাই, মাও নাই, এতিম একটা বাচ্চা, দাদাও নাই, যেতে চেয়েছে, না করি কেমনে? এই সফর সহজ সফর ছিল না। দেখেন হাজিরা মক্কা থেকে মদিনা পর্যন্ত আসে, যদি এই বাসের মধ্যে এয়ার কন্ডিশনটা নষ্ট হয়, কে আমদ ঘটা সারে হাজিরা? আর সেই সিরিয়া পর্যন্ত যাওয়া এক মাসের রাস্তা, সেখানে উটের পিঠে চড়ে মরুভূমির ভিতর দিয়ে যাওয়া, এটা সহজ ছিল না। মরুলো হাওয়া, কোনো কোনো সময় তো মনে হয় যে ওভেনের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে, এত গরম আবহাওয়া। এরপরে সাথে নিয়ে গেলেন, ইরাকের বসরা পর্যন্ত যখন গেছেন, বসরাতে যাওয়ার পরে এক চার্চের পাশ দিয়ে যাচ্ছে, এক কানিসার পাশ দিয়ে যাচ্ছে। এই সময় এই কানিসার যে ধর্মযাজক ছিলেন, তার উপাধি ছিল হলো বহাইরা। বহাইরা তিনি এলাকার বড় সম্মানিত ধর্মযাজক ছিলেন। স্বভাবতই তিনি মানুষের সঙ্গে তত অত বেশি মিশতেন না, কথা বলতেন না, সারাদিন ওই চার্চের মধ্যে বৈরাগ্যী জীবন যাপন করতেন এবং ইবাদত বন্দেগী করতেন। কিন্তু সেদিন স্বভাব সুলভ আচরণকে তিনি ত্যাগ করে তিনি গির্জার থেকে বের হয়ে চলে আসলেন। বের হয়ে আসার পরে এই কাফেলাতেকে দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ দিলেন, জানালেন। তারপরে জিজ্ঞেস করছেন এই ছেলের বাবাকে, আরবি ভাষাতে চাচারাও চাচাকেও বাবা বলে, শুধু আরবি ভাষাতে নয়, আমরা নর্থ বেঙ্গলের মানুষ যারা আছি, আমরা চাচাদেরকে কিন্তু চাচা ডাকি না, বড় আব্বা, মেজো আব্বা, ছোট আব্বা, এরকম করে। আর যেটা আপন বাপ সেটাকে শুধু আব্বা, আর অন্যগুলা ছোট আব্বা, বড় আব্বা করে রাখা হয়। তা আরবদের মাঝেও কিন্তু একই জিনিস ছিল, চাচাকেও বাবা বলা হয়। তা আবু তালেব বললেন যে আমি হলাম বাবা। বুহাইরা বলে যে মিথ্যা কথা বলো না, এই ছেলের বাবা বেঁচে থাকতে পারে না, এই ছেলের বাবা বেঁচে থাকে। কয় হ্যাঁ, এ ছেলের বাবা মারা গেছে, আমি চাচা, আমি তার চাচা হিসাবে আমার তত্ত্বাবধানে বড় হচ্ছে। তখন বুহাইরা বলতেছে নবী আলাইহিসসালাতু ওয়াসালামের, তখন নবী আলাইহিসসালাতু ওয়াসালামকে আলাদা করে নিয়ে গিয়ে, লম্বা ঘটনা আমি শর্ট করে বলছি, হুজুরের ঘুম কেমন হয়, তার চিন্তা চেতনা কেমন, বিশ্বাস কি, আকীদা কি, এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালামের কাঁধের উপর মহরে নবুয়ত ছিল কবুতরের ডিমের মতো, সেই মহরে নবুয়তটা দেখতে চাইলেন। হুজুর সব দেখা দিয়েছেন, দেখা দেওয়ার পরে এইবার এসে আবু তালেবকে বলতেছেন, আবু তালেব, তোমার এই ভাতিজা এ স্বাভাবিক কোনো মানুষ না, তোমার এই ভাতিজায় হল শেষ জামানার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর, বিশ্বনবী বলে দায়িত্বভার গ্রহণ করবে কিছুদিনের ভিতরে। এইবার বলে যে তুমি কেমনে বুঝলা, আমার ভাতিজা যে নবী হবে তুমি কেমনে বুঝলা? বুহাইরা বলতেছে যে আমাদের আসমানি কিতাব ইঞ্জিলে তার যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনার সাথে তোমার ভাতিজার সব কিছু মিলে গেছে। কয় দুই একটা বলো, কি কি মিলে গেছে? কয় তোমরা লক্ষ্য করতে পারো নাই, আমি যেদিন থেকে এই দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের আসমানি কিতাব ইঞ্জিলের মাঝে আছে আখিরুজ্জামানার পয়গম্বর মক্কাতুল মুকাররমাতে জন্মগ্রহণ করবেন, মদিনাতে হিজরত করে যাবেন, আর কোন এক সময় এই রাস্তা দিয়ে সিরিয়াতে বাণিজ্যে যাবেন। সেই দিন থেকে আমি এই চার্চে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জানালার পাশ দিয়ে বসে থাকি যে সেই কাফেলা কবে আসবে। আজ দীর্ঘ অপেক্ষার পরে এই কাফেলাকে যখন আমি আসতে দেখেছি, আমি যা চোখে দেখেছি তোমরা তা দেখো নাই। এই বালক যতটুকু জায়গা নিয়ে আসতেছিল, আকাশের এক খণ্ড মেঘ তাকে ছায়া দিয়ে আসতেছিল। আর তোমরা পাহাড়ের পাদদেশ ভেদ করে যখন তোমরা তোমাদের কাফেলা সামনে এগিয়ে চলতেছিল, যত গাছপালা পাথর ছিল সব ঝুঁকে পড়ে তাকে সম্মানের সেজদা করতে। এটা হলো সম্মানের সেজদা। আর নবী ছাড়া কাউকে এই গাছ পাথর ঝুঁকে গিয়ে সম্মানের সেজদা করতে পারে না। এরপরেও এখানে যা আসছে তার কথাবার্তা এবং তার মহরে নবুয়তকে তার কাঁধে আমি ওইভাবে দেখতে পেয়েছি যেইভাবে আমাদের ইঞ্জিল কিতাবে তার হলো বর্ণনা দেওয়া আছে। তবে আবু তালেব, তোমাকে আমি নসিহত করি, তুমি তোমার ভাতিজাকে নিয়ে সিরিয়াতে যেও না। সিরিয়াতে ইহুদিরা আছে, আমি যেই পরিচয় লাভ করেছি সেই পরিচয় যদি তারা জানতে পারে, হিংসার বশীভূত হয়ে তোমার ভাতিজাকে তারা হত্যা করে ফেলবে। সুতরাং তুমি তোমার ভাতিজাকে সিরিয়াতে পাঠিও না, তোমার ভাতিজাকে মক্কাতুল মুকাররমাতে ফিরিয়ে নিয়ে যাও। দেখেন, মদিনাতেও একই ঘটনা ঘটেছিল, যখন নাকি বাবার কবর জিয়ারতে গিয়েছিলেন, আবার বারো বর্ষে, সেটা ছিল ছয় বৎসর বয়সের সময়, আর এটা হলো বারো বৎসর বয়সের সময়। আবু তালেব সিরিয়াতে গেলেন ঠিক হুজুরকে নিয়ে, কিন্তু খুব সংক্ষিপ্ত পরিসরে বাণিজ্য সেরে তিনি নবী আলাইহিসসালামকে মদিনাতুত তাইয়্যিব মক্কাতুল মুকাররমায় ফিরিয়ে নিয়ে গেলেন, ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। নবী আলাইহিসসালাম মক্কাতুল মুকাররমায় ফিরে এলেন, এটা হলো প্রথম বাণিজ্যিক সফর। এরপরে আবার ২৫ বৎসর বয়সে এই সিরিয়াতে তিনি আসবেন, সামদেশে আসবেন বাণিজ্যিক সফরে হযরতে খাদিজাতুল কুবরার সম্পদ নিয়ে। এটা সেটা হলো দ্বিতীয় সফর। সেই সফরেও নাস্তুরা নামক আরাক পাদ্রির সঙ্গে কথোপকথন হবে নবী আলাইহিসসালামের। এটি হলেন নবী আলাইহিসসালামের নবুয়তের আগের ঘটনা, যে বাণিজ্যিক সফর কেন আল্লাহ পাক করালেন। এটা হলো আল্লাহ পাক এই জন্য বাণিজ্যিক সফর নবী দিয়ে করালেন, আল্লাহ পাক বলে এদিকে ইঙ্গিত করে দিলেন যে মুসলমানদের জন্য জীবিকা, হালাল জীবিকা নির্বাহের সবচেয়ে উত্তম পন্থা হলো ব্যবসা বাণিজ্য। বরকতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয় দশ ভাগে বিভক্ত করেছেন, এর মধ্যে নয় ভাগ বরকত দিয়েছেন ব্যবসা বাণিজ্যে, আর এক ভাগ ক্ষেত খামার কৃষিকাজ, এরপরে বাগান চাকরি বাকরি ইত্যাদির মধ্যে বরকত আছে এক ভাগ। আজকে সেই বরকতময় পেশার থেকে মুসলমানরা দূরে সরে গেছে, আজকে মুসলমানদের হাতে কোনো ব্যবসা বাণিজ্য নাই, যতটুকু আছে মুসলমানদের মধ্যে সততা নাই, ব্যবসা করার পলিসি জানে না মুসলমানরা। নন মুসলমানের কাছ থেকে জিনিস কিনে মন খারাপ করবেন না, মন মুসলমানের কাছ থেকে জিনিস কিনে আস্থা রাখা যায়, মুসলমানদের কাছ থেকে জিনিস কিনে আস্থা রাখা যায় না। এখন নন মুসলমান একটা ফার্মে গেছি, ফার্মে যাওয়ার পরে ফার্মের ওই লোকটাকে আমি বললাম যে তোমার এখানে কি তোমরা সব কিছু কি হালাল স্লোটার করো? তখন বলতেছে যে সব কিছু হালাল না, আমাদের এখানে আমরা কাউগুলাকে, কিছু কাউ আছে রেগুলার জবাই হয়, আর কিছু কাউ আমরা ইসলামিক ওয়েতে হালালভাবে জবাই করি আমরা, আর ছাগলও একই পন্থায়, আমাদের এখানে কোনো পর্ক জবাই করি না। সে বলে দিল অমুক দিন হালাল পন্থায় জবাই হয়, তার আগের দিন আমরা গরম পানি দিয়ে পুরা স্লোটারিং হাউসটা আমরা ধুয়ে ফেলি, মেশিন টেশিন সব ধুয়ে ক্লিন করি, কারণ আগামীকালকে হলো হালাল জবাই করা লাগবে আমাদের। দেখেন, আর মুসলমান ফার্মে যদি যাইতেন সে জীবনেও বলতো না যে আমার এখানে সব কিছু হালাল না। চিকেন নিয়ে আসে 10% হালাল, 90% হারাম। হালালের লেভেল দেখে হারাম গোলা সাপ্লাই দিয়ে দেয়। আজকে মুসলমানের চরিত্র হলে এমন হয়েছে, বাণিজ্যিক কাফেলা সঙ্গে হুজুরকে সফর করালেন, আর মানুষ যখন সফর না করে মানুষের মাইন্ডটা খুব সংকীর্ণ থাকে। দেখেন, কাবা শরীফে যখন নামাজ পড়তে যান, আপনারা যাদের সৌভাগ্য হয়েছে আপনার পাশে একজন নামাজ পড়ছেন, তিনি বুকের উপর হাত বেঁধে আছেন, একজন হাত ছেড়ে দিয়ে আর এক পাশে, তাই না? কোনো ঝগড়াঝাটি আছে? আর যদি এই সিনারিটা আপনি যখন কোনো কাবা শরীফে যান নাই, কোথাও যান নাই, বাংলাদেশের মাটিতে যদি একজন হাত ছেড়ে নামাজ পড়ে, আপনি নামাজ ছেড়ে দিয়ে বক্সিং শুরু করে দিবেন, মন সংকীর্ণ হয়ে গেছে। মানুষ যদি সফর না করে মানুষের মাইন্ড ব্রড হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই বালককে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন এরিয়া ঘুরিয়ে তার মাইন্ডটাকে বড় করছেন এই জন্য যে 40 বছর বয়স হবে, আর তার যে উপরে যে গুরু দায়িত্ব দেওয়া হবে, এই দায়িত্বটা পড়বে হলো বিশ্বজনীন, রাহমাতুল্লিল আলামিন হওয়া লাগবে। এই জন্য মাইন্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রড করতেছেন এই সফরের মাধ্যম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তাহলে আজকে আমরা কোথায় রাখলাম? সিরিয়ার থেকে প্রথম বাণিজ্যিক ট্যুর করে তিনি মক্কাতুল মুকাররমা ফিরে আসলেন। মনে রাখবেন, আমরা একটু দোয়া করি। মাশাআল্লাহ, শেখ আমাদের শেখ আব্দুল্লাহ তাহের ভাই 22 দিলে থাকেন, তার ক্যান্সার হয়েছে, বড় হসপিটালাইজ, উনি দোয়া চেয়েছেন। আর একজন ভাই, একটি দাম্পত্য যুগল, আপনারা এটা ভালো করে শোনেন, তাদের দাম্পত্য বিরহ বিরোধ ছিল দীর্ঘদিন হলো, মসজিদে যে ডোনেট করেছেন আল্লাহ পাক সেই বিরোধকে মিটিয়ে দিচ্ছেন। এই জন্য বিপদ আপদে পড়লে মসজিদে ডোনেট করেন, দেখবেন যে আল্লাহ পাক বিপদ দূর করে দিয়েছেন। আল্লাহ যেন আর তাদের বিপদ না দেয়, মৃত্যু অবধি পর্যন্ত যেন এসে সম্পর্ক আল্লাহ বজায় রাখেন, দোয়া করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বুল আলামিন, তুমি আমাদের আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করো, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করে আমাদেরকে রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো। রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ইয়া আল্লাহ সার্বিকভাবে হেফাজত করো, ইয়া আল্লাহ দুনিয়ার বৈরী পরিবেশে আমাদেরকে ইয়া আল্লাহ ঈমানের উপর টিকে থাকার তৌফিক দান করো। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আজাব মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদের সিহাতে কামিলা হায়াতে তাইয়েবা দান করো। শেখ আব্দুল্লাহ তাহের ভাইকে তুমি সিহাতে কামিলা হায়াতে তাইয়েবা দান করো। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকটি ইয়া আল্লাহ ঘরে ঘরে তুমি আল্লাহ তুমি শান্তির ফয়সালা করে দাও, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত পয়দা করে দাও। ইয়া আল্লাহ এই ভাই বোনদের, ইয়া আল্লাহ যে ভাই বোন, আল্লাহ স্বামী স্ত্রী যারা দোয়া চেয়েছেন তাদের এই দাম্পত্য বন্ধনকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জন্য টিকিয়ে রেখো, তাদের এই সুসম্পর্ককে আল্লাহ মৃত্যু অবধি পর্যন্ত টিকে রাখার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।